وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. متفق عليه. আজকে আমরা রোজার ফজিলত, রোজা রাখার আহলিয়ত, এমনিভাবে রমাদানেরও ফজিলত সম্পর্কে আলোচনা করব। আল্লাহ পাক, আমি যে আয়াতটি পাঠ করলাম এই আয়াতটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা রাখাকে ফরজ করে দেওয়া হয়েছে, যেমনিভাবে রোজা রাখা তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ ছিল। রোজা রাখা যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ ছিল, ঠিক তদ্রূপ তোমাদের উপরও রোজা রাখাকে ফরজ করে দেওয়া হয়েছে। তার কারণ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগার, ওয়ালাইকুম আসসালাম, যাতে করে তোমরা সংযত হয়ে যেতে পারো। এখন কথা হয়েছে রোজা কখন, রমজানে রোজা রাখা কোন সনে ফরজ ছিল, ফরজ হল। বলেন মুফাসসিরিনে কারাম, যে হিজরি সনের দ্বিতীয় সনে রমজানে রোজা রাখা ফরজ করা হয়েছে, হিজরি সনের দ্বিতীয় সনে রমজান মাসে রোজা রাখা কি করা হয়েছে, ফরজ করা হয়েছে। আল্লাহ পাক বলতেছেন, যেভাবে এই আয়াত বললেন, কুতিবা আলাইকুম আস-সিয়াম, তোমাদের উপর রোজা রাখা ফরজ করে দেওয়া হয়েছে। আর এই যে ফরজ করে দেওয়া হয়েছে আমাদের উপর, এটি শুধু আমাদের জন্য নয়, বরং আমাদের পূর্ববর্তী যারা ছিল, যে সমস্ত জাতি উম্মতেরা চলে গিয়েছে, তাদের উপরও রোজা রাখা কি করা হয়েছিল, ফরজ করা হয়েছে। আর একটি মাত্র কারণ হিসেবে আল্লাহ পাক বলতেছেন কি, লাআল্লাকুম তাত্তাকুম, যাতে তোমরা সংযত হতে পারো, তার মানে তোমরা যাতে আল্লাহ ভীরু হতে পারো, এজন্যই আমি এই বিধানটি তোমাদের উপর জারি করলাম। এখন হাদিসের দৃষ্টিতে রমজানে যে রোজা রাখা ফরজ, সে সম্পর্কে হাদিসে তো এর অনেক হাদিস উল্লেখ হয়েছে। এর মধ্যে থেকে একটি হাদিস, যে হাদিসটি আমি এখন পড়েছি এবং ওইটা আপনারা সবাই জানেন, যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, ইসলামের ভিত্তি পাঁচটি জিনিসের উপর রাখা হয়েছে, একটি হচ্ছে কি বলুন বলুন, একটি হচ্ছে শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্যিকার আর কোন মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এরপর দ্বিতীয় নম্বর হচ্ছে ইকামাত সালাহ, ইকামাতে সালাহ, নামাজ প্রতিষ্ঠা কর, নামাজ প্রতিষ্ঠা। কেমনে হবে নামাজ প্রতিষ্ঠা? একসাথে জমাতে, সবাই একসাথে যদি নামাজ পড়েন তাহলে এটা হবে প্রতিষ্ঠা করা, ঠিক না? সুতরাং আমরা যদি ঘরে নামাজ পড়ি তাহলে এটা আসলে কিন্তু প্রতিষ্ঠিত হলো না, প্রতিষ্ঠা করা হলো। এমনি ভাবে যদি ইসলামী হুকুমত হয় তাহলে মুসলিম প্রশাসকদের উপর ফরজ হল তারা নামাজকে জামাতের আকারে প্রতিষ্ঠা করবে। যদি তারা একত্রে যদি ত্রুটি করে থাকেন তাহলে এর গুনার বোঝা তারা নিজেরাই বহন করবে। এরপর ইতা ইজ্জাকা, জাকাত প্রদান করা, হজ সামর্থ্য থাকলে জাকাত দেয়া, এমনি ভাবে সামর্থ্য যদি থাকে তাহলে হজ করা, ওয়াসাউমি রমাদান, রমাদান মাসে রোজা রাখা। রমাদান মাসে, রমাদান মাসের ফজিলত সম্পর্কে সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটি والجفن شهر رمضان الذي أنزل فيه القرآن. رمضان مسير ماس وہی ماس جما سے قرآن کریم اوترنا کرا ہے جما سے قرآن کریم اوترنا کرا ہے تھے کیا ہدل للناس وبینات من الہدى والفرقان منشر ہدایت الجن وبینات من الہدى ایون ہدایت جسمت ندرسنا بولی رہے تھے تا دیکھیے دیوار ادیش سے যে সমস্ত নিদর্শনাবলী মানুষের কাছে স্পষ্ট করে তুলে দেওয়ার উদ্দেশ্যে রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম নাযিল করেছেন। এমনি এছাড়াও অপর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনি ভাবে বলেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আমি এই কোরআনে কারীমকে শবে কদর বা লাইলাতুল কদরে নাযিল করেছি। আর লাইলাতুল কদর কি বলতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর, লাইলাতুল কদর বা শবে কদর হচ্ছে হাজার মাস থেকে উত্তম, হাজার মাস থেকে কি উত্তম, তার মানে এই রাত্রির ফজিলত হাজার মাসের ফজিলতের চেয়েও বেশি। এই রাত্রি যদি একজন মানুষ আল্লাহ পাকের ইবাদত করে এই রাত্রিটি জীবন যাপন করতে পারে তাহলে এই রাত্রি একটি রাত্রের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও বেশি উত্তম হবে। কথা বুঝলেন? সেজন্যই বলা হয়েছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর। কিন্তু বলেছেন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেহেতু এই রাত্রের এতটুকু ফজিলত সরাসরি কে দিয়েছেন, এই ফজিলত কি আল্লাহ পাক, সেই ফজিলতকে সামনে রেখেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রিতে কোরআনে কারীম নাযিল করেছেন। আর এই রাত্রি সুতরাং এখন আমরা যদি দুটো আয়াতকে একত্রিত করি তাহলে তার ভাবার্থ কি হবে, এই রাত্রিতে হয় কোন মাসে রমাদান মাসে। সুতরাং যেহেতু আমাদের সামনে রমাদান আসছে, সুতরাং আমাদের উচিত রমাদান আসার আগে আগেই আমরা রমজানে কি কি কাজ করব, আল্লাহ পাকের হুকুম কেমনে যে আমরা পালন করতে পারি তার পূর্ণ প্রস্তুতি প্রথমেই গ্রহণ করালেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এখন আমরা রমজানের ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করতে চাই। রমজানের ফজিলত তো একটি সরাসরি কোরআনে কারীম থেকে আমরা পেয়েছি, এখন হাদিসের দৃষ্টিতে আলোচনা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দখল রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। যখন রমাদান আসে ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেন, জান্নাতের বেহেশতের দরজাগুলো খুলে দেন এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। ওয়াসুলসিলাতি শায়াতিন, শয়তান যারা শয়তানদেরকে শৃঙ্খলে আবদ্ধ করা হয়, শৃঙ্খলিত করা হয়, বেঁধে দেওয়া হয় যাতে করে তারা আল্লাহর নেক বান্দাদেরকে বিপদগামী করতে না পারে। এজন্য সুবহানাল্লাহ তাআলা শয়তানদেরকে কি করেন এই মাসে সুলসিলাত, তার মানে সিলসিলা বুঝুন তো, সিলসিলা কাকে বলে, জিনজি শৃঙ্খলা কি শৃঙ্খলিত করা হয়। তো দেখুন তার মানে কি, বান্দারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে রোজা রাখবে, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে সে পানাহার ত্যাগ করবে। এমনিভাবে রমজানে যে সমস্ত কাজ করতে নিষেধ করা হয়েছে সম্পূর্ণ কাজ থেকে সে বিরত থাকবে, সেই দিকে দৃষ্টি রেখে সুবহানাহু ওয়া তাআলা তার সম্মানার্থে জান্নাতের সমস্ত দরজাগুলো তার জন্য খুলে দেন। আর তার বিপরীত দিকে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজানে রোজা রাখার তৌফিক আতা করুন। অপর হাদিসে এসেছে, এই হাদিসটিও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমাল ইবনি আদম يضاعف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف، إلى 700 ضعف. মানুষে আদমের সন্তান যদি কোন নেক আমল করে তাহলে তার নেক আমলের প্রতিদান হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটি নেকি লেখেন? 10টি নেকি বলতেছেন। 10টির চেয়ে 700 পর্যন্ত হয়ে যেতে পারে। 700 নেকিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক নেকির পরিবর্তে তাকে সওয়াব দিতে পারেন। কিন্তু রমজানে রোজা রাখা সম্পর্কে অথবা রোজা রাখা সম্পর্কে সরাসরি স্বয়ং সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, قال الله تعالى إن الصوم رمضان وذلك الجسواب إذا هو تكتب ذاتي كرام درمي كم نه سرسلي الله قال فإنه لي وأنا أجزيب قال إيجي رجاج عمر بندار كتش رجاج كنا كتش عمر سن تشتير عبر قدش سدران رجاج عمر جسواب إيه قدران تي سرسلي آمي تاكي قدام كرو তার কারণ উল্লেখ করতেছেন সুবহানাহু তাআলা, বলেন ইয়াদাউ সাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজরি, সে তার প্রবৃত্তির তাওনাকে এবং পানাহারকে আমার উদ্দেশ্যে ত্যাগ করেছে। প্রবৃত্তির তাওনা, পানাহার, খাওয়া দাওয়া এগুলো আল্লাহ সুবহানাহু তাআলার উদ্দেশ্যে কি করেছে? ত্যাগ করেছে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি তাকে নিজেই স্বয়ং তাকে এই প্রতিদান দান করতেন। এরপর বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিসসাঈমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফারহি ফিত্রে ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। রোজাদার সে দুটি খুশি পায়, একটি খুশি ওই সময় পায় যখন সে ইফতার করে, সারাদিন ভুকা থাকল, আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কোন দিকে সে তাকায় না, একমাত্র আল্লাহ পাকের ভয়ে ভোর বেলা থেকে নিয়ে ফজরের শুরু থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহ পাকের ভয়ে পানাহার, তৃপ্তি সহবাস ইত্যাদি ইত্যাদি রোজা ভঙ্গকারী বিষয় আদি থেকে সে কি থাকে? বিরত থাকে। এগুলো কেন? একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে। এজন্য সে যখন সারাদিন ভুকা থাকিয়া ভুখা থেকে যখন ইস্তার করে ওই সময় তার একটি কি হয়? খুশি অনুভূত হয়। আমাদের খুশি লাগে না? আলহামদুলিল্লাহ, এই হচ্ছে একটি খুশি। আর দ্বিতীয়টি খুশি হবে কোন সময়? সে যে এখন যে আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে যে সে রোজা রাখছে তার প্রতিদান হিসাবে সে যখন আল্লাহ পাকের দিদার তার উদ্দেশ্যে তার লাভ হবে ওই সময় তার একটি কি হবে? খুশি হবে। এর প্রতিদান হিসাবে আল্লাহ পাকের দিদার তার নসিব হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওইভাবে রোজা রাখার তৌফিক আতা করুন যে রোজা রাখতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার, আল্লাহ পাকের সাক্ষাৎ আমাদের লাভ হয়। এরপর বলেন ওয়ালা খালুবু ফামিস সাঈমি আতিয়াবু ইনদাল্লাহ মির রিহিল মিস্ক। মানুষ যখন রোজা রাখে কিছু খায় না ওই সময় তার মুখ থেকে একটা দুর্গন্ধ বের হয়, ঠিক না? এই যে দুর্গন্ধ, যে দুর্গন্ধটি তার মুখ থেকে বয়, এই দুর্গন্ধটি সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার এই মুখের দুর্গন্ধ নিজকে আম্বারের পুষ্পর চেয়েও আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। এরপর বলেন ওয়াসিয়ামু জান্নাহ, রোজা রাখা এটা একটি ঢাল স্বরূপ। রোজা রাখা একটি ঢাল স্বরূপ, কারণ মানুষ যদি রোজা রাখতে পারে তাহলে এক তো সে কেন রাখলো? আল্লাহ পাকের ভয়ে রাখছে। এখন শয়তানের বিরুদ্ধে সে জেহাদ করছে, শয়তানকে সে পরাস্ত করছে। এখন শয়তান কি তার কাছে আসতে পারে? শয়তান তার কাছে আসতে পারে না। এজন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমস্ত যুবকদের উদ্দেশ্যে নির্দেশ দিয়েছেন যারা বিয়ে করার মতো সামর্থ্য না রাখে তারা যেন কি করে? রোজা রাখে। যদি রোজা রাখে তাহলে তার যে একটি কাম দাব আছে এই কাম বাচ্চা রোজা রোজা রাখলে পরে কি হয়ে যাবে, দমে যাবে, কথা বুঝলেন, ছেড়ে যাবে, এটার উপরের দিকে উঠবে না, নিচের দিকে নামবে। তাই জন্যই বলতেছেন সিয়াম, তার মানে কি সিয়াম সাধনা, রোজা রাখা একটি ঢাল স্বরূপ। এরপর বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, فإذا كان يوم الصوم أحدكم فلا يرفث ولا يفقد سدان তোমাদের মধ্যে থেকে কেউ যদি রোজা রাখে তাহলে সে যেন অশ্লীল কথা না বলে, বেহুদা অযথা কথা না বলে, অশ্লীল কথা, অযথা কথা, অপুহা শব্দ করে কথা, চিৎকার করে কথা, এই জন্য যে সে না বলে। এই অবস্থায় যদি কেউ তাকে গালি দেয় অথবা তার সাথে যদি কেউ ঝগড়া করতে আসে তাহলে তার জন্য উচিত সে একথা বলবে, আমি রোজাদার ব্যক্তি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে রোজা রেখেছি বিধায় আজকে আমি তোমার জবাব দিতে পারবো না, ঠিক না, একথা বলবে সে, ইন্নি মুগুন সাইম, আমি রোজাদার ব্যক্তি। সুতরাং তুমি আমাকে গালি দিতে পারো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা রেখেছি, কিন্তু আমি আজকে তোমার জবাব দেব না। তার মানে এটা নয়, ধীরে ধীরে আপনি বলবেন তাকে বুঝাইবেন। যদি অনেক লোক আছে আপনি যদি বলেন আমি রোজাদার ব্যক্তি, সে আপনার কথা মানবে, মানবে না আরো ধরবে, আপনি একটু বুঝাই যে আমি রোজা রেখেছি ভাই, আল্লাহ তাকে হুকুম পালন করছি, তুমিও রোজা রেখেছ আমার সাথে, সুতরাং তুমিও রোজাদার আমিও রোজাদার, কেন গালাগালি করছো, আল্লাহ তাকে মাফ মানি কেন করছো, তাকে বুঝা। আর যদি কেউ যদি গালি সেও যদি তাকে বুঝায় অপর ব্যক্তিকে, তাহলে সে কি আবার আপনার উপর সহ করবে, ইনশাল্লাহ করবে না, খুব কমই এই ধরনের নজির পাওয়া যায়। আর রমজানের রোজা যখন মানুষে রাখে মাথা পাগল হয়ে যায়, ঠিকই মাথা পাগল হয়ে যায়। আমি দেখেছি মানে আমাদের দেশে এই রুক্ষ অবস্থা, আপনি বাজারে যান দেখেন হাজার হাজার জড়া হচ্ছে এই রোজা রমজানের মাসে। আসলে এই সময় উচিত ছিল কি, সে ঝগড়া বিবাদ কিছুই করবে না, কেউ গালি দিল এই ভাবে না, বিশেষ আলোচনার বাণী হিসেবে সে বলবে আমি রোজা রেখেছি আমি তোমার সাথে কি করতে পারবো না, ঝগড়া করতে পারবো না, এটা বলবো, কিন্তু সে এটা বলবে না। আচ্ছা, এছাড়াও আরেকটি হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলেন, জান্নাতে আটটি দরজা রয়েছে, কয়টি দরজা রয়েছে, আটটি, একটি দরজার নাম হল রাইয়ান, ইসাম্মা আর রাইয়ান। এই যে রাইয়ান নামক যে দরজা, এই দরজাটি সুবহানাহু ওয়া তাআলা শুধু রোজাদারদের জন্য নির্দিষ্ট করেছেন, যারা রোজা রাখবে তারা এই রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান। আচ্ছা, এই হল রমজানের ফজিলত। এরপর রমজানের গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে একটি হাদিস আমি বলছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদান মিন গায়রি উযরিন ওয়ালা মারাদ লাম ইয়াকদি সিয়ামুদ দহর ওয়া ইনসা, যদি কেউ কোন উজর ছাড়া রূপ ছাড়া রমজানের কোন একটি রোজা ছেড়ে দেয়, এরপরে যদি সে সারা জিন্দেগি এই রমজানের কজা আদায় করতে থাকে তাহলে এই রমজানের একটি রোজার কজা আদায় হবে না। বুঝলেন রমজানের রোজা রাখার গুরুত্ব কতটুকু, কিন্তু আমরা অনেকেই মুসলমান আলহামদুলিল্লাহ আব্দুল্লাহ ছেলে আব্দুল্লাহ আব্দুল্লাহ ছেলে আব্দুল করিম, কিন্তু নমাজে পড়ে অনেকে, কিন্তু রমজানের রমজান মাস আসতে পরে অনেক সময় রোজার দিকে গুরুত্বই করে, কেউ কেউ গ্যাস্ট্রিক হয়, কিন্তু আসলে কিন্তু গ্যাস্ট্রিক হয় না, বরং গ্যাস্ট্রিক কমে। রমজানে অনেক মানুষ আমি দেখেছি যারা আমাদেরকে বলেছেন যে আমি যখন রমজান মাস আসে ওই সময় আমি ভালো হয়ে গেছি, কিন্তু রমজান মাস ছাড়া আমার রোগটা বৃদ্ধি পায় খুব বেশি, কিন্তু যখন এটা প্রমাণিত। এজন্য কেউ সবসময় সর্বাবস্থা আপনি দেখবেন চেষ্টা করবেন যাতে আপনার থেকে একটি দুজাও কিনা যায় বিটা না যায় বঙ্গ না হয়, সবসময় আপনি সেটাই থাকুন না কেন আপনি রোজাকে ভালো করে ধরে রাখবেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান। আচ্ছা, এছাড়াও ওই যে লাইলাতুল কদর সম্পর্কে একটি হাদিস এখানে উল্লেখ করেছেন, বলতেছেন যে তোমাদের সামনে একটি মাস আসতেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলছেন সেই মাসে একটি রাত্রি আছে, ওই রাত্রিতে যদি কেউ মাহরুম থাকে তাহলে বঞ্চিত থাকে, তাহলে সে সব ধরনের কল্যাণ থেকে সে বঞ্চিত থাকল, সব ধরনের কল্যাণ থেকে সে বঞ্চিত থাকল, আর এই রাত্রিটি হাজার মাস অপেক্ষা উত্তম। এরপর বলেন ওয়ালা ইহরামু খায়রাহা ইল্লা কুল্লু মাহরুম, আর এই রাত্রির ফজিলত, এই রাত্রির গুণ থেকে, কল্যাণ থেকে সেই লোকটি বঞ্চিত থাকতে পারে যে লোকটি প্রকৃতপক্ষে বঞ্চিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজান মাস আসার পর রমজানের গুরুত্ব সামনে রেখে রমজানের যে ফজিলত সে ফজিলত পাইবার তৌফিক কাতা করুন। এছাড়া যে হাদিস আমরা সূত্রাতে শুনে থাকি, যখনই কোন লোক দূরস্থিতিদের ফজিলত বর্ণনা করে ওই সময় এই হাদিস বর্ণনা করে, তিক্তদের যখন কেউ মা বাপের হক সম্পর্কে আলোচনা করে ওই সময় এই হাদিস বর্ণনা করে থাকেন, ওইভাবে যখন রমজানের ফজিলত কেউ যদি আলোচনা করে ওই সময় এই হাদিসটি বর্ণনা করেন, ওই হাদিসটি কোনটি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি বলুন তো। ওই হাদিসটি যে হাদিস ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন বললেন যে তোমরা সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে বললেন না যে তোমরা মিম্বরের আশেপাশে আসো, হ্যাঁ ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন সাহাবায়ে কেরাম জমায়েত হলেন, যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলেন ওই সময় কি বলেছিলেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন ওই সময় কি বলেছিলেন আমিন, তৃতীয় সিঁড়িতে যখন পা রেখেছিলেন ওই সময় বললেন আমিন, যখন খুতবা দিয়ে নামলেন ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন, বলেছিলেন যখন আমি প্রথম সিঁড়িতে পা রাখলাম ওই সময় জিব্রিল এসে আমাকে বললেন যে যে লোকটি রমজান পেল কিন্তু সে আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত লাভ করতে পারল না, সে লোকটি আল্লাহর রহমত থেকে দূরে থাক, দূরে থাকুক, সে লোকটির উপর আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাল উঠুক। ওই সময় আমি কি বললাম আমি, সুতরাং কি বোঝা গেল রমজান মাস আসছে, আমাদের উচিত রমজান মাসের মাস আসার আগে আগেই তার প্রস্তুতি নেওয়া, ঠিক না, এবং দেখা যাতে করে আমি এমন কোন কাজ না করি যে কাজ করার কারণে আমার রমজানের যে ফজিলত পাওয়ার ছিল সেই ফজিলত থেকে আমি বঞ্চিত হয়ে যেতে পারি। সবসময় আমরা আল্লাহ পাকের ইবাদতে মগ্ন থাকবো, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, ইনশাআল্লাহ তো সচেষ্ট, সবসময় সচেষ্ট থাকবেন। এরপর দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন ওই সময় জিব্রিল কি বলেছিলেন, বলেছিলেন ওই লোকটি ধ্বংস হোক যে লোকটির কাছে আপনার নাম নেওয়া হলো কিন্তু সে আপনার উপর দরুদ পাঠ করল না। কমপক্ষে কি বলা উচিত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি বলি মোহাম্মদ আপনারা কি বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলাম ওই সময় জিব্রিল বললেন ওই লোকটি ধ্বংস হোক যে লোকটি মা বাপ পেল অথবা মা বাপ থেকে কোনো একজনকে পেল কিন্তু সে তাদের মাধ্যমে জান্নাতে প্রবেশ করতে পারল না, ওই জন্য আমি কি বললাম আমি। সুতরাং এই হাদিস থেকে আমরা কয়েকটি জিনিস পাই, সর্বপ্রথম রমজানের ফজিলত, রমজান এটি মাগফিরাতের মাস, আমরা যেন মাগফিরাত লাভ করতে পারি সেজন্য সবসময় সচেষ্ট থাকি। আর দ্বিতীয় নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করার গুরুত্ব। তৃতীয় নম্বর মা বাপের হক, রমজান মাস আসছে এমনি তো মাগফিরাতের মাস, আর দ্বিতীয় নম্বর মা বাপের হকেও যদি সামনে রেখে আমরা মা বাপের যে দাবি অধিকার রয়েছে সেদিকে লক্ষ্য রেখে মা বাপের সাথে যদি সম্পর্ক জড়ি, যদি নতুনভাবে চিঠি লেখি, পয়সা টাকা ইত্যাদি পাঠাইবার যদি প্রয়োজন হয় তাহলে টাকা পাঠায়, তাদেরকে খুশি রাখি, তাহলে ইনশাআল্লাহ এক তো রমজানের প্রতিরত পাব, দ্বিতীয় নম্বর মা বাপের খেদমতেরও প্রতিরত পাব ইনশাআল্লাহ তালা। সবাই রমজান মাস আসি আসার আগে আগেই যদি প্রয়োজন মনে করেন টাকা পয়সা পাঠাবার তাহলে টাকা পাঠাবেন, ঠিক আছে, তো কমপক্ষে চিঠি লিখবেন, যদি উপস্থিত সময় যদি সমর্থ না থাকে তাহলে চিঠি পাঠাও, তাদেরকে সান্ত্বনা দাও, আল্লাহ পাক আমাকে আপনাদেরকে সবাইকে তৌফিক দান। আচ্ছা, এরপর আমরা আলোচনা করতে চাই সাদকা সম্পর্কে, সম্পর্কে আজকে আহকাম সম্পর্কে আলোচনা হয়ে যাক। স্যার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাসুমু হাত্তা তারাউল হিলাল, তোমরা যতক্ষণ পর্যন্ত চাঁদ দেখবে না ততক্ষণ পর্যন্ত তোমরা রোজা রাখবে না, ততক্ষণ পর্যন্ত রোজা রাখবে না। ওয়ালা তুফতিরু হাত্তা তারাউ, এবং বলেন তোমরা চাঁদ না দেখে রোজা ভঙ্গ করবে না। তার মানে মানে রোজা ছাড়বে না আর কি, কোন সময় ছাড়বে? যখন তোমরা চাঁদ দেখবে ওই সময় রোজা ভাঙবে। এরপর ইন গুমনা আলাইকুম ফাকদু লাহ, অথবা অন্য হাদিসে এসেছে যদি আকাশ মেঘাচ্ছন্ন হয়, আকাশ মেঘাচ্ছন্ন হয় আর তোমরা যদি চাঁদ না দেখতে পারো, তাহলে শাবান মাসের হিসাব কতদিনে করবে? ত্রিশ দিনের হিসাব করবে, ত্রিশ দিনের। কথা বুঝলেন তো? কতদিনের করবেন? ত্রিশ দিনের। ত্রিশ দিনের হিসাব করার পর, ত্রিশ দিন যাওয়ার পর এরপর রোজা রাখবে, কারণ ত্রিশের অধিক তো কোন মাস হয় না আরবিতে, হয় নাকি? হয় না। উনত্রিশ হবে অথবা ত্রিশ হবে। বাস এজন্য বলতেছেন যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে তোমরা এই দিনে রোজা রাখবে না, বরং ত্রিশ দিন পূর্ণ করার পর এরপর তোমরা রোজা রাখবে। সুতরাং এই হাদিস দ্বারা বোঝা গেল যদি কেউ এই দিনে রোজা রাখে যে দিন দিনের মধ্যে সন্দেহ রয়েছে, তাহলে সে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করল, ঠিক না? যিনি আলিমরা বলেন যদি সন্দেহাতীত দিনে রোজা রাখা হারাম, সন্দেহাতীত দিনে রোজা রাখা কি হারাম। আচ্ছা, এইগুলো রমজানের সাত দেখা সম্পর্কে মশলা। আচ্ছা, এখন দোয়া সম্পর্কে একটু বলে নি। রমজানের যখন নতুন চাঁদ দেখবেন, শুধু রমজানের চাঁদ দেখা না, বরং যখনই আপনি নতুন চাঁদ দেখবেন ওই সময় সুন্নত হলো আমরা এই দোয়া পাঠ করব। কি বলবো? আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। আমার সাথে আপনারা করবেন তো? বলেন কি একবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা بالأمن والإيمان والسلامة والإسلام ربي وربك الله اللهم أهله علينا بالأمن والإيمان والسلامة والإسلام ربي وربك الله। এই দোয়া হচ্ছে কি? দেখার দোয়া। তার মানে কি? আয় আল্লাহ, তুমি আমাকে এই মাসে পূর্ণ নিরাপত্তার সাথে এমনি ভাবে ইমান, শান্তি এবং ইসলামের সাথে আমাকে তুমি এই মাস যাপন করার তৌফিক দান করো। এরপর সারের উদ্দেশ্যে আপনি বলবেন রব্বি ওয়া রব্বুকাল্লাহ, হে সাদ তোমারও প্রতিপালক আল্লাহ, আমারও প্রতিপালক আল্লাহ। সুতরাং এই দোয়া থেকে আমরা কি পেলাম? যখন চাঁদ দেখি তখন এই দোয়া করবো, ঠিক না? আরবিতে যদি পারি আর আরবিতে, আর না হয় যদি আরবি না পাই তাহলে যেভাবে এই যে বললাম বাংলা অনুবাদ ওইভাবে বাংলায় পড়েন, ঠিক আছে তো? কিন্তু অনেক লোকে আবার ওই কি কি করে, অনেক কিছু আছে আমাদের দেশের কথা ওইগুলো ঠিক না, ওইটা করবেন, ঠিক আছে তো? এইটা আল্লাহ আমাদের কবিতা। আচ্ছা, এরপর আমরা জানি নিয়ত সম্পর্কে, যেকোনো আমল আমরা করি আমল করার পূর্বে আমাদের নিজেরকে কি করতে হয়? সালিস করতে হয়, রোজা রাখবো। সন্তুষ্টি একমাত্র সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে হতে হবে, আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ এটাই হবে আমাদের দারমদা। আলমের আমলের নির্ভর কিসের উপর? নিয়তের উপর। তাই আপনি রোজা রাখবো, নামাজ পড়ুন, যে কোনো আমল করুন না কেন, আপনার নিয়তে যদি গড়বড় আসে তাহলে আপনার নেক আমল সব কি হয়ে যাবে? ঠিক আছে। এজন্য আমাদের উচিত আমরা রমজান রমজানে রোজা রাখি, কিংবা নামাজ পড়ি, কিংবা কোরআনে করিম পড়ি, ওইভাবে যে কোনো ইবাদত করি আমরা একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে করব। কারণ হাদিস শরীফে এসেছে, দেখুন যদি কেউ লুক দেখানো লুক শোনার উদ্দেশ্যে এবাদত করে তাহলে এইটা শিরকে আসগর বা ছোট শিরিক। এটা কি ছোট শিরিক? এখানে একটি হাদিস উল্লেখ করেছেন, বলছেন লেখ মুসলাম মান সাল্লা ইউরাই ফাকাদ আসগর, যদি কেউ মানুষকে দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়ে তাহলে সে শিরিক করবে। আউযুবিল্লাহ, নামাজ পড়ছে কিন্তু সে শিরিক করছে, এই আমলটি কি গ্রহণ হবে, গ্রহণীয় হবে? কেমনে গ্রহণ? এই আমলের জন্য সে আবার তাকে জাহান্নামে যেতে হবে। তেমনি ভাবে মান সামা ইউরাই ফাকাদ আসগর, যদি কেউ মানুষকে দেখানোর উদ্দেশ্যে রোজা রাখে তাহলেও সে শিরিক করলো। দেখুন এমনি ভাবে ওমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আসগর, কেউ যদি মানুষকে দেখানোর উদ্দেশ্যে সদকা খয়রাত করে, মানুষ আমাকে বলবে আমি মাশা আল্লাহ অনেক বহুত বড় দান ছিল, ঠিক না? আমি যদি এইভাবে পত্রিকার শিরোনামে প্রথম পাতায় প্রথম পৃষ্ঠায় আমি লিখে দিব মূল শিরোনামে আমার নাম আসবে, কালকে অমুক জায়গায় যত টাকা বিতরণ করা হবে তার পক্ষ থেকে, অমুক সাহেবের পক্ষ থেকে, তার মানে হলো মানুষেরা শুনবে, মানুষেরা দেখবে, দেশ দেশের মানুষেরা দেখবে অমুক লোক এত এত টাকা আল্লাহর রাস্তায় বের করছে। তো যদি জানি না তো এরকম আসে কখনো কখনো আসে না আমাদের দেশে পত্রিকার, যদি মানুষের শুনুন যদি এই যে এলান বা ঘোষণা করতে দিয়েছে এই ঘোষণাটা যদি তার এজন্য হয়ে থাকে যে মানুষ আমার নাম শুনুক, মানুষ আমাকে দেখুক, তাহলে তার এই আমলটা কি জিতে যাবে না? বরং এই আমলের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী অনুসারে সে এই আমল করার কারণে সে মুশরিক হয়। আউযুবিল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর বাণীতে বলেন ইন্না আকওয়া না আকাতু আলাইকুম আশিরকুল আসগর আলা ওয়া রিয়া, আমি তোমাদের উপর সবচেয়ে বেশি যে জিনিসের ভয় করি ওইটা হচ্ছে শিরকে আসগর, আর শিরকে আসগর হচ্ছে রিয়া, তার মানে লুক দেখানো আমল অথবা লুক শোনানো আমল। এজন্য আমরা যে কোনো আমল করি আমল করার পূর্বেই আমরা কি করব, আমাদের আমলগুলোকে আমাদের নিজের কিছু করবো খালিজ করে নেব, আল্লাহ পাক তৌফিক দান। আচ্ছা, রোজা যে রাখবো রোজা রাখার বেলায় কয়েকটি সুন্নত রয়েছে, কি? যেমন তেহরি করা এবং ইফতার করা, ঠিক না? তেহরি করা এবং ইফতার করা। এক তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় তেহরি খেতেন, ঠিক না? এটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি সুন্নাত। আর দ্বিতীয় নম্বর হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, কি এসেছে বলেন বুখারী মুসলিমের রেওয়ায়াত, যে আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تسحروا فإن في السحور بركة. তোমরা তেহরি খাও, আর মানে কি তেহরি খাও মানে ভোরের বেলার আগে ফজর শুরু হওয়ার আগ মুহূর্তে যে খাওয়া হয় এটাকে কি বলা হয়? তেহরি খাওয়া। তেহরি খাও কারণ তেহরির মধ্যে তোমাদের জন্য বরকত রয়েছে। আর তেহরি যে আমরা খাইব, তেহরি কোন সময় খাইব? সবচেয়ে উত্তম হলো আমরা একটু দেরি করে খাবো, ঠিক না? একদম দেরি করে, কিন্তু যেভাবে হাদিসে এসেছে যে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন তাসাহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা কুমনা ইলা সালাত, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তেহরি খাইলাম, এরপর নামাজে চলে গেলাম। কার সাথে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এরপর বলেন কুলতু, বর্ণনাকারী বলতেছে যে কাম কানা কদরু মা বাইনাহুমা, তেহরি খাওয়া এবং নামাজ পড়ার মধ্যে অথবা আযানের সময় আর কি কতটুকু পার্থক্য ছিল? তো উনি বললেন খামসিনা আয়া, খামসিনা আয়া, তার মানে কি পঞ্চাশটি আয়া পাঠ করার পরিমাণ সময় এই দুই সময়ের মধ্যে কি ছিল? বাকি ছিল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দেখুন কি বলতেছেন, বলতেছেন খামসিনা আয়া, তাদের মাপ সময়ের পরিমাণ, সময়ের পরিমাণ কোরআনে কারিমের আয়া, আর আমাদের সময়ের পরিণাম হবে পরিমাণ হবে অন্য কিছু দিয়ে। সাহাবে ইকরাম তাবি সাহাবে ইকরাম রাদিয়াল্লাহু আনহুম কি বলেন খামসিনা। এখন হিসাব করুন, যদি কেউ পঞ্চাশটি আয়াত পড়ে তাহলে কমপক্ষে 15-20 মিনিট লাগবে না? তো ধরুন আপনি আজানের 15-20 মিনিট আগে স্যান্ডউইচ খাবেন, ঠিক না? এরপর হচ্ছে ইফতার। তেহরির বেলায় উচিত কি দেরি করে খাওয়া, আর ইফতারের বেলায় উচিত হলো তাড়াতাড়ি খাওয়া। যখনই সূর্যাস্ত হয়ে যাবে সাথে সাথেই আমরা ইফতার করি, দেরি নেই। অনেক সময় আজান দেরিতে হয়, যদি আজান যদি 2-3 মিনিট পরে হয় অথবা 5-7 মিনিট পরে হয় তাহলে এই সময় আপনার উচিত হলো আপনি যখনই সময় হবে ওই সময়ই তেহরি করে নেন। কিন্তু আমরা কি করি, আমাদের দেশে দেখছি যতক্ষণ পর্যন্ত আজান হবে না কেউ খাবে না। আসলে কিন্তু যখনই তেহরি সূর্যাস্ত হয়ে গেল খেয়ে নাও, ইফতার করে নাও, তাই আজান হোক বা না হোক। আজানের সাথে ইফতার করার সম্পর্ক না সূর্যাস্তের সাথে ইফতার করার সম্পর্ক? সূর্যাস্তের সাথে ইফতার করার সম্পর্ক। সুতরাং সূর্যাস্ত হয়ে গেলেই আমরা কি করে নেব, ইফতার করে নেব। আচ্ছা, এরপর যখন আমরা ইফতার করব, ইফতার কোন জিনিস দিয়ে করাটা ভালো? সুন্নত হল যে এটা কি কাঁচা খেজুর দিয়ে ইফতার করা সুন্নত। কাঁচা খেজুর যেটাকে আমরা তো সুতরাং জানি রুতব ছিলেন, তো রুতব রুতব কাকে বলে? কাঁচা খেজুর। আর যদি যেভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পূর্বে হাদিসে এসেছে আবু দাউদ তিরমিজি যে নামাজের পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা খেজুর দিয়ে ইফতার করতেন, আর যদি কাঁচা খেজুর না থাকতো তাহলে শুকনো খেজুর দিয়ে ইফতার করতেন, আর যদি শুকনো খেজুর পাওয়া না দিত তাহলে কয়েক চুমুক পানি দিয়ে ইফতার করেন। সুতরাং বোঝা গেল এই শুনল, ঠিক না? কাঁচা খেজুর, যদি কাঁচা খেজুর না পাওয়া যায় তাহলে শুকনো খেজুর, এটাও যদি না পাওয়া তাহলে সর্বপ্রথম কোন জিনিস দিয়ে? পানি দিয়ে। আচ্ছা, এখন যখন ইফতার, যখন আমরা ইফতার করব ওই সময় ইফতারের সময় কোন বিশেষ দোয়া আছে কিনা? দোয়া আছে, দোয়া যেগুলো সাবিত আছে হাদিস থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে সমস্ত দোয়া প্রমাণিত রয়েছে ওগুলোই আমরা করবো ইনশাআল্লাহ। অতিরিক্ত কিছুই করব না, কারণ অতিরিক্ত কিছু করলেই ওইটা কি হয়ে যাবে, ওইটাই বেদাত হয়ে যাবে। কারণ তার মানে হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সম্পূর্ণ দিন বলে দেননি, তা না? সম্পূর্ণ দিন আমাদের কাছে পৌঁছে দেননি। এখন আমি কিছু জিনিস বাড়িয়ে দিচ্ছি যেটা আমার পক্ষ থেকে যে সমস্ত জিনিস কম হয়ে গেছে ওগুলো আমরা পুরো করলাম আলহামদুলিল্লাহ। এটা কি হতে পারে? দিনে যতটুকু ছিল আল্লাহর বিধান সবকিছু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুঙ্খানুপুঙ্খ রূপে পৌঁছে দিয়ে গিয়েছে। এর মধ্যে যদি কারো সব সুবা সন্দেহ থাকে তাহলে সে মুসলমান না। তো যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করতেন ওই সময় এই দোয়াটি পাঠ করতেন কি? আমি বলছি দেখুন, আমাদের সাথে আপনারাও করবেন, আমি প্রথমে একবার পড়ব। যাহাব গনাউ ওয়া বতাল্লাতিল উরুতু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। আমার সাথে আবার দুই একবার পড়েন। যাহাব গনাউ وابتلت العروق وثبت الأجر إن شاء الله ذهب الظمأ وابتلت العروق وثبت الأجر إن شاء الله فرمانيك لهم تباسا نبارا هيتي لكم ما نشي ستار تباسا نبارا هيتي আলহামদুলিল্লাহ কৃষ্ণা নিবারণ হল। অত্যাল্লাতির উরুক, আমার রগরেখা শিরেগুলো ভিজে গিয়েছে, কারণ এর আগে শুকনো ছিল, এখন ভিজে দিলেন আপনি ইফতার করার কম। এরপরে কথা বলে আপনি বলেন ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ, আমি আল্লাহর দরবারে আশা প্রকাশ করছি আমার সওয়াবটাও একেবারে কি হয়ে গেছে, মজবুত হয়ে গেছে, সওয়াবটা আমি পাবই, ঠিক না? আল্লাহ বলবেন ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই দোয়াটি হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। এছাড়াও অন্য একটি দোয়া রয়েছে যে দোয়া সম্পর্কে মুহাদ্দিসিনদের মধ্যে মতানৈক্য রয়েছে, কেউ কেউ বলেছেন এটি কি যাইফ, দুর্বল হাদিস দ্বারা প্রমাণিত, আর কেউ কেউ বলেছেন যদিও যাইফ কিন্তু বিভিন্ন সনদ দ্বারা বিভিন্ন সনদ সূত্রে যেহেতু এই হাদিসটি প্রমাণিত সুতরাং এইটি কি হবে, হাসান হয়ে যাবে। সুতরাং যদি কেউ ওই যে পড়েন তাহলে কোনো অসুবিধা নেই, এদিকে লক্ষ্য রেখে আমি বলছি ওই দোয়াটি কি اللهم لك صمت وعلى رزقك افطرت. কি বলবেন? اللهم لك صمت وعلى رزقك افطرت. اللهم لك صمت وعلى رزقك افطرت. তার মানে হে আল্লাহ, তোমারই উদ্দেশ্যে, তোমারই সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমি রোজা রেখেছিলাম এবং তোমারই রিজিক দ্বারা আমি ইফতার করেছি। ইয়াতাকে তো অর্থ আরবি না পড়লে বাংলা বলবেন, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এখন আমি তারাবির নামাজ নামাজ সম্পর্কে ইনশাআল্লাহ, যেহেতু আমরা এর আগে অনেক আলোচনা করেছি, এজন্য এখন তারাবির নামাজ সম্পর্কে আলোচনা না করে রমজানের রোজার যে সমস্ত বিধি বিধান রয়েছে সেগুলি সম্পর্কে কিছুটা সংক্ষেপে আলোচনা করতে চাই। যে সমস্ত কাজ করলে পরে রোজা নষ্ট হয়ে যায় এবং রোজার কাজা আদায় করতে হয়, এক। দ্বিতীয় নম্বর, রোজা নষ্ট হয় রোজার কাজা সহ কাফফারা আদায় করতে হয়। কথা বুঝলেন তো? এ সমস্ত বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব সংক্ষেপে। সর্বপ্রথম মশলা হচ্ছে, যেহেতু আমরা জানি, যেভাবে শুরুতেই আমি আলোচনা করেছি, যে রোজা রাখলে পরে আমাদেরকে কয়েকটি কাজ থেকে বিরত থাকতে হবে। এর মধ্যে থেকে একটি হচ্ছে স্ত্রী সহবাস। যদি বিবাহিত পুরুষ হয় তাহলে তাকে পুরুষ বা নেয় হোক, মানে তাদেরকে সহবাস থেকে কি করতে হবে? বিরত থাকতে হবে। এখন যদি কেউ রমজান মাসে স্ত্রী সহবাস করে না, তাহলে তার উপর রোজার কাফফারা আসবে। কি আসবে? এর সাথে সাথে কথা আদায় করতে হবে। এখন রোজার কাফফারা কি শুনুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বাইনামা নাহনু জুলুসুন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসাছিলাম, তেমনি মুহূর্তে একটি লোক এসে বলল, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি ধ্বংস হয়ে গিয়েছি, আমি ধ্বংস হয়ে গিয়েছি। নবীজি বললেন, না না, কি হয়েছে? সে কয়, ওয়াকাত আলম ওয়া আদি, তার মানে স্ত্রী সহবাস করে নিয়েছে। কোন অবস্থায়? ও আনা সাহিব, আমি রোজা থাকা অবস্থায় স্ত্রীর সাথে মিলন করে নিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল তাজিদু রাকাবাতান তুরতিকুহা, তোমার কাছে কি এমন কৃতদাস আছে অথবা কৃতদাসী আছে যাকে তুমি আঘাত করতে পারবে? সে কইলা, ওই লোকটি কি বলল? আমার কাছে নাই। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল তাস্তাতিউ আন তাকুমা শাহরাইনি মুতাতাবিঈন, আচ্ছা যাই হোক, তাহলে তুমি কি একাধারে দুই মাস রোজা রাখতে পারবে? একাধারে দুই মাস, দেখুন রোজার কাফফা, একাধারে দুই মাস। ওই লোকটি বললে, এইটাও পারব না। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল সাজিদু ইতামা সিত্তিন মিসকিনা, তাহলে তুমি কি সাতজন মিসকিনকে খাওয়াইতে পারবে? সে বলে, না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটু বসো। এরপর বলেন, আবি বর্ণনাকারী বলতেছেন, আবু হুরায়রা, ওমা কাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর নবী সাল্লাল্লাহু একটু থামলেন, ফাবাইনামা নাহনু আলা যালিক, উতিয়া আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাকিন ফীহি তামর, তামর, আমরা এমনি মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসাছিলাম, এই সময় একটি লোক বা একটি টুকরি আনা হল, টুকরিতে বুঝেন, এই টুকরিতে কি রাখা ছিল? খেজুর রাখা ছিল। ওই সময় এই আরা তারাবিতে বলা হয় বড় একটি টুকরিতে আছে। ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইনা সাই, প্রশ্নকারী কোথায়? প্রশ্নকারী কয়, আনা, আমি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খোদ হাজা ফতসদ্দক, এই খেজুরের এই টুকরিকে নিয়ে দাও এবং ওইটা সদকা করো। এটা কি করো? সদকা করো। ওই লোকটি বলতেছে, সকাল রাজুল আলা আসকার মিন্নি ইয়া রাসূলুল্লাহ, আমি কি, হে আল্লাহ রাসূল, আমি কি আমার চেয়ে গরিব ব্যক্তির উপর সদকা করব? আমার চেয়ে গরিব ব্যক্তির উপর কি ওইটা সদকা করব? এরপর সাথে সাথেই বলতেছে ফাওয়াল্লাহি মা বাইনা লাবাইহা লাবাইহা ইবনে হারাকি আহলু বাইত আকসার মিন আহলি বাইতি। বলে আল্লাহ কসম খেয়ে বলতেছি মদিনার মধ্যে আমার চেয়ে গরিব আর কোন ঘর নাই। সুতরাং তার মানে কি, আমি যে এই খেজুরের টুকরি নিয়ে যাব, নিয়ে আমি আর খাটখাটি আমি সরকার করব, ঠিক না? সুতরাং সবার চেয়ে যেহেতু আমি বেশি করি, সুতরাং তার এই জিনিসটা পাওয়ার উপযোগী কে? আমি। দেখুন এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, সাহাবী বলতেছেন কখনো আমাদের মতো এই যে ঠাট্টা বড় করে হাসছেন না, কিন্তু এই ক্ষেত্রে এই সময় যখন সে একথা বললো আমার কেউ গরিব মদিনার মধ্যে আর কোনো ঘর নাই, সেটা আমি কেমনে ওইটা আরেকজনের কাছে নিয়ে দিব কেমনে? ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার পরিবার পরিজনদেরকে খাওয়াই দাও। সুতরাং এই হাদিস থেকে আমরা কি পেলাম, যদি কেউ রোজা রাখা অবস্থায় কি করে স্ত্রীর সহবাস করে নেয়, তাহলে তার উপর কাজা সহ কাফফারা আদায় করতে হবে। কাফফারাটি প্রথমে গুলাম আজাদ করা, দ্বিতীয় নম্বর একাধারে দুই মাস রোজা রাখা, তৃতীয় নম্বর যদি তা না পারে তাহলে একজন মিসকিনকে খাওয়ানো। এরপরেও যদি সে যদি এ ধরনের যদি তার তৌফিক না থাকে, তাহলে আমরা এই হাদিস কি পেলাম, তাহলে সে তার সামর্থ্য অনুযায়ী সে আল্লাহ পাকের এই কুফফারার উদ্দেশ্যে সে সৎকার করতে থাকবে। ইনশাআল্লাহ তাহলে আল্লাহ পাক তাকে কি করবেন, মাফ করবেন, কথা বুঝছেন তো? এবং সে বেশি বেশি করে তওবা ইস্তিগফার করবে। এই হচ্ছে একটি কারণ যে কারণে রোজার কাজাও ফরজ হয় এবং কাফফারাও ফরজ হয়। অন্যান্য কারণে রোজার কাজা ফরজ হতে পারে কিন্তু কাফফারা আছে। অন্যান্য যে সমস্ত কারণ রয়েছে ওগুলো দ্বারা রোজার কি আছে, কাজা ফরজ হয় কাফফারা আছে না। যেমন কেউ যদি ইচ্ছাবশত পানাহার করে নেয়, কিছু খেয়ে নিল, পান করে নিল, তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে কিন্তু কাফফারা আসবে না। কিন্তু তার মানে এটা নয় যে আমি কাজা এই কি করে নিব, রোজা ভেঙে দেবো আর পরে কাজা আদায় করবো, এটা নাকি? আগে যে হাদিস শরীফে কি এসেছে, যদি কেউ অনেক ইচ্ছাবশত একটি রোজা ভেঙে দেয়, তাহলে এর কাজা শুরু যদি সে সারা জিন্দেগি সারা জীবন যদি রোজা রাখতে থাকে, তাহলে একটি রোজার কাজা আদায় হবে? সুবহানাল্লাহ বলছে, সুবহানাল্লাহ। এই জন্য এটা মনে করবেন না যে আপনি এই হচ্ছে একটি কারণ। কি দ্বিতীয় কারণ, পানাহার করলে কি হয়, রোজা নষ্ট হবে এবং কাজা ফরজ হবে। তৃতীয় নম্বর যদি কেউ বমি করে, কিন্তু বমির মধ্যে কথা রয়েছে, কথা কি, যদি কেউ ইচ্ছাবশত বমি করে তাহলে রোজা নষ্ট হবে এবং রোজার কাজা আদায় করবে। তার মানে কি, এমনি নিজে যদি ইচ্ছা করে যদি বমি করে তাহলে তো এটা সুস্থতা ঠিকই আছে, আর যদি অনিচ্ছাকৃত হয় তাহলে কাজা করতে হবে না। তার কারণটা কি, হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেকটি জিনিস আমরা যাই বলবো আমরা দেখবো হাদিসে কি আছে দলিল, ঠিক না? হাত গ্রহণ একদিন কিন্তু সরাসরি আল্লাহ সুবহান আমাদের উদ্দেশ্যে বলেছেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি ইহুদিদেরকে বলো তোমরা তোমাদের প্রুফ আনো, কি আনো, প্রমাণ যদি তোমরা সত্যবাদী হো। সুতরাং আমরা যখনই কোন কথা বলবো সর্বপ্রথম আমি দেখব তার পিছনে অথবা তার পক্ষে দলিল কি রয়েছে, প্রমাণ কি রয়েছে, ঠিক না? সরাসরি এই শিক্ষা কে দিয়েছেন আমাদেরকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং এখন দেখুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি বলেছেন, বলেন মান দারাউল কাইউ ওয়া হুয়া সাইম ফালাইসা আলাইহি কাযা ওমান ইস্তাকা আমদান ফালিয়াকদি। যদি কারো অনিচ্ছাবশত বমি এসে যায় তাহলে তার উপর কাজা ফরজ নয়, কিন্তু যদি কেউ ইচ্ছাবশত ইচ্ছা করে বমি করে তাহলে তার উপর কাজা আদায় করা ফরজ। এই গেল কয়টি কারণ, তিনটি। এখন হচ্ছে চতুর্থ নম্বর,
চতুর্থ নম্বর সিঙ্গালারম, সিঙ্গালারম। এই সিঙ্গালা গানা সম্পর্কে আজ শরীফে এসেছে আতুন ইবনে আলী থেকে, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই রেওয়ায়েত বুখারী শরীফে আছে, বুখারীতে আছে, বলেন আফতারাল হাজিম ওয়াল মাহজুম, যদি কেউ সিঙ্গা লাগায় এবং যাকে সিঙ্গা লাগানো হয়েছে তাদের দুজনের বিধান নষ্ট হয়। কে বলতেছেন? নবীজি বলছেন সিঙ্গা যে লাগাইল তার এবং যাকে সিঙ্গা লাগাইছে তার দুজনের, দুজনের কি হলো? দুজনের বিধান নষ্ট হয়ে। ঠিক আছে, তো সুতরাং এই হলো একটি। আর আরেকটি কারণ যেগুলো, যেমন ইচ্ছাবশত যদি কেউ বীর্যপাত করে, ইচ্ছাবশত ইচ্ছাবশত বীর্যপাত করেন তো কষ্টময় মিথ্যাটির দ্বারা, তাহলেও যাতে অবস্থা, তাহলে কি করতে হবে? তাকে উদার কাদা আদায় করতে হবে, কফারা আসছে না। এক্ষেত্রে কি আসবে না? কফারা আসছে না। কফারা আসবে কোন ক্ষেত্রে? ওই স্ত্রীর সাথে যদি সহবাস করে, ওই ক্ষেত্রে কফারা আসছে। আর আরেকটি কারণ, যে কারণ হচ্ছে শুধু নারীদের বেলায় হায়াজ এবং নিফাস, মাসিক ঋতুর যে রক্ত বের হয় এটাকে কি বলা হয়? হায়াজ। আর নিফাস সন্তান প্রবেশের পর যে রক্ত বের হয় এটাকে বলা হয় নিফাস। তো এই ক্ষেত্রে যদি নারীদের হায়াজ হয় তাহলে তাকে কি হয়ে যাবে? রোজা নষ্ট হয়ে যাবে। এমনি ভাবে যদি তাদের নিফাস হয় তাহলেও রোজা নষ্ট হয়ে যাবে, তারা কি করবে? পরে রোজার কাদা আদায় করবে কিন্তু নামাজের কাদা আদায় করবে না। কথা কিন্তু হায়াজ এবং নিফাস প্রতি মহিলা রোজার কাদা আদায় করবে কিন্তু নামাজের কাদা আদায় করবে না। এটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে আলোচনা করলাম এই আলোচনাকে ভালো করে রপ্ত করা, বুঝার তৌফিক দান করবে। এবং আগামী যে রমজান মাস আসছে সেই রমজানকে স্বাগত জানিয়ে সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম আহকাম পালন আহকাম পালন করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, নেক আমল বেশি বেশি করে যাতে আমরা করতে পারি তৌফিক দান করুন। আমাদেরকে মাফ করুন, আমাদের ওয়ালিদেইন পিতামাতা আত্মীয় স্বজন যারাই রয়েছেন সবাইকে আল্লাহ পাক মাফ করে দিন। আয় আল্লাহ তুমি আমাদের মুসলমানদের, আয় আল্লাহ জীবিত মৃত সব মুসলমানদেরকে তুমি মাফ করো, সারা দুনিয়ার মুসলমানদের উপর তুমি রহম করো, কম করো, দয়া করো, মায়া করো। ইয়া আল্লাহ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وصلى الله وسلم على نبينا محمد. وسبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.
بسم الله الرحمن الرحيم. قرآن قرآن ما يدعو الله نمي شروع كرتي سمسط وسم شابت سجاهن ارتقى بالك الله جنة দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার পরিজন ও সমস্ত সাহাবাদের উপর। অতঃপর রোজা ও তার হুকুম, এতে মানুষের শ্রেণীভেদ, রোজাভঙ্গের কারণসমূহ ও তার অন্যান্য প্রয়োজনীয় বিষয়াদি সম্পর্কে একটি সংক্ষিপ্ত আলোচনা। রোজা, ইহা আল্লাহ তাআলার একটি ইবাদত। এতে ফজরের শুরু থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও স্ত্রী সহবাস এবং অন্যান্য রোজা ভঙ্গকারী বিষয়াদি থেকে বিরত থাকতে হয়। রমজানের রোজা ইসলামের পাঁচটি স্তম্ভের একটি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাঁচটি জিনিসের উপর ইসলামের ভিত্তি রাখা হয়েছে। এক, একথার সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া সত্যিকারের আর কোন মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল। দুই, নামাজ প্রতিষ্ঠা করা। তিন, জাকাত প্রদান করা। চার, রমজান শরীফে রোজা রাখা। পাঁচ, এবং বাইতুল্লাহ শরীফে হজ সম্পাদন করা। রোজা রাখার ক্ষেত্রে মানুষের শ্রেণীভেদ। রোজা রাখা প্রত্যেক বালেগ মুসলিম নরনারী বুদ্ধিমান রোজা রাখতে সক্ষম ও স্থায়ী বাসিন্দাদের উপর ফরজ। কাফেরের উপর রোজা নেই। যদি কাফের ব্যক্তি ইসলাম গ্রহণ করে তাহলে তার উপর পিছনের রোজার সাজা আদায় করা ওয়াজিব হবে না। নাবালকের উপর রোজা ফরজ নয়, তবে অভ্যাস সৃষ্টির জন্য রাখানো ভালো। পাগলের উপর রোজা ফরজ নয়, তার পক্ষ থেকে খাওয়ানো বা ফেদিয়া দেওয়াও ফরজ নয়, এভাবে এমন বুদ্ধিহীন ও বৃদ্ধ ব্যক্তি যাদের ভালো মন্দ পার্থক্য করার জ্ঞান নেই তাদের উপরও রোজা ফরজ নয়। তাই কারণবশত রোজা রাখতে অক্ষম ব্যক্তি যেমন নিতান্ত বৃদ্ধ এবং এমন রোগে আক্রান্ত রোগী তা থেকে আরোগ্য লাভের আশা করা যায় না, তারা প্রতিদিনের পরিবর্তে একজন মিসকিনকে খাওয়াবে। এমন রোগী যিনি আরোগ্য লাভের অপেক্ষায় আছেন তার যদি রোজা রাখতে কষ্ট হয় তাহলে তিনি রোজা ভেঙে দিবেন এবং আরোগ্য লাভের পর কাজা আদায় করবেন। গর্ভবতী মহিলা অথবা শিশুকে দুধপানকারিণী মহিলা যদি গর্ভধারণের কারণে অথবা শিশুকে দুধপান করানোর কারণে কষ্টবোধ করে কিংবা সন্তানের কষ্ট হবে বলে আশঙ্কা রাখে তাহলে রোজা ভেঙে দিয়ে পরে কাজা আদায় করবে। হায়াজ ও নেপাতলী মহিলা হায়াজ ও নেপাতের সময় রোজা রাখবে না বরং পরে কাজা আদায় করবে। রোজা ভঙ্গ করতে বাধ্য ব্যক্তি যেমন কাউকে পানির মধ্যে ডুবা থেকে কিংবা আগুনে জ্বলা থেকে বাঁচাবার জন্য যদি রোজা ভঙ্গ করতেই হয় তাহলে রোজা ভঙ্গ করে দিবে এবং পরে কাজা আদায় করবে। মুসাফির যদি খায় তাহলে রোজা রাখবে কিংবা ভঙ্গ করবে আর ভঙ্গকৃত রোজার কাজা পরে আদায় করবে, তাই তার সফর অস্থায়ী হোক যেমন উমরা করার জন্য সফর কিংবা স্থায়ী হোক যেমন যাত্রীবাহী গাড়ির চালক, তাই সে যতক্ষণ নিজ শহরের বাহিরে থাকবে ততক্ষণ যদি চায় তাহলে রোজা ভঙ্গ করবে এবং যখন নিজ শহরের বাহিরে নিজ শহরে ফিরে আসবে তখন কাজা আদায় করবে। যে সমস্ত কারণে রোজা নষ্ট হয় না, যদি কোনো রোজাদার ব্যক্তি ভুলবশত অজ্ঞতাবশত অথবা অনিচ্ছাবশত এমন কিছু করে নেয় যাতে রোজা ভঙ্গ হয়ে যায় তাহলে রোজা নষ্ট হবে না। এর প্রমাণ আল্লাহ তাআলার বাণী রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, হে আমাদের প্রতিপালক আমরা যদি ভুল ত্রুটি করে নেই তাহলে তুমি আমাদের ধৃত করো না। আল্লাহ তাআলার অপর বাণী ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, এটা ব্যতীত যাকে বল প্রয়োগ করা হয়েছে কিন্তু তার অন্তর বিশ্বাসে পরিক্ষিপ্ত। আল্লাহ তাআলার আরেকটি বাণী وليس عليكم جناح فيما أخطأتم به ولكن ما تعمدت قلوبكم আর তোমরা যা ভুল ত্রুটি করেছো তাতে তোমাদের কোনো গুনাহ নেই তবে তোমাদের অন্তকরণ সমূহ নিজ ইচ্ছায় যা করেছে। সুতরাং যখন রোজাদার ব্যক্তি ভুল করে খেয়ে নেয় অথবা পান করে নেয় তাহলে তার রোজা নষ্ট হবে না যেহেতু সে তা ভুল করেছে। এভাবে যদি একথা মনে করে যে সূর্যাস্ত হয়ে গেছে অথবা মনে করে যে এখনো ফজর হয়নি আর পানাহার করে নেয় তাহলে তার রোজা নষ্ট হবে না যেহেতু সে তা অজ্ঞতাবশত করেছে। এমনি ভাবে গুলি করতে সময় অনিচ্ছাবশত যদি গলার ভেতর পানি ডুবে যায় তাহলে রোজা নষ্ট হবে না যেহেতু তা অনিচ্ছাকৃত ভাবে হয়েছে। যদি ঘুমিয়ে থাকা অবস্থায় স্বপ্নদোষ হয়ে যায় তাহলেও রোজা নষ্ট হবে না যেহেতু তা অনিচ্ছাবশত।